ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দেবে এই বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে আন্দোলনকারীরা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
পাক জঙ্গিরা পুনরায় আজ হামলা চালালো জম্মু কাশ্মীরের হান্দওয়ারা লাঙ্গাতে।
তাছাড়াও রয়েছে জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন সে সম্পর্কে একটি রিপোর্ট।
After our sixth straw poll, we have a clear favorite and his name is Antonio Guterres.
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। সিরিয়া সম্পর্কিত জাতিসংঘের বিশেষ দূত বলছেন, প্রায় 3.5 লক্ষ মানুষ অধ্যুষিত পূর্ব আলেপ্পো শহরে নৃশংস এবং অবিরত সামরিক কর্মকাণ্ডের কারণে এবছরের শেষ নাগাদ শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের দূত স্টেফেন ডি মিস্টুরা এবং তার বিশেষ উপদেষ্টা ইয়ান ইগল্যান্ড বিদ্রোহী গোষ্ঠী নুসরার প্রতি আহ্বান জানান, যেন তারা নিজেরাই দেখে যাক তাদের কার্যকলাপ সে দেশের অসামরিক লোকজনের উপর কী ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। দ্য মিস্ত্রিরা বলেন, তোমাদের হাজারখানেক লোক 2.5 লক্ষ লোকের নিয়তি নির্ধারণ করছে। রাশিয়া তাঁর কথায় পূর্ব আলেপ্পোতে অতিরিক্ত বোমাবর্ষণ করছে, তার জন্য তিনি রাশিয়ারও সমালোচনা করেন। তিনি বলেন, স্বল্প সংখ্যক বিদ্রোহী ও যোদ্ধাদের জন্য ওই শহরের অসামরিক লোকদের ঝুঁকিতে ফেলা হচ্ছে। এদিকে তুরস্কের সঙ্গে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্ত বরাবর বোমাবর্ষণ করার দায় স্বীকার করেছে আইএস। নিহত অন্তত 20 জনের মধ্যে বেশিরভাগই ছিল তুরস্ক সমর্থিত বিরোধী যোদ্ধা। পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্টনিও গুটেরেসকে অনানুষ্ঠানিকভাবে জাতিসংঘের আগামী মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। আশা করা হচ্ছে তাঁকে শিগগিরই এই পদে অনুসমর্থন দেওয়া হবে। গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চূড়ান্ত ভোট গ্রহণের পর এই প্রবীণ রাজনীতিক ও কূটনীতিক তাঁর প্রার্থিতার সমর্থনে 13টি ভোট পান। কেউই আপত্তি করেনি এবং 2টি ভোটে কোনো মন্তব্য ব্যক্ত করা হয়নি। নিরাপত্তা পরিষদের বর্তমান চেয়ারম্যান হিসেবে জাতিসংঘে রাশিয়ার দূত ভিটালি চুরকিন ঘোষণা করেন, আজ আমাদের সামনে পরিষ্কারভাবে একজন রয়েছেন যাকে বেছে নেওয়া হয়েছে এবং তিনি হচ্ছেন অ্যান্টনিও গুটেরেস। অপ্রত্যাশিতভাবে তার মাইক্রোফোনের কাছে ওই পরিষদে অন্যান্য দূতরাও ভিড় জমান। গতকালের ওই অনানুষ্ঠানিক ভোট গ্রহণের তাৎপর্য ছিল, কারণ এই প্রথম ভিটো প্রদানকারী পরিষদের সদস্যরা রঙিন ব্যালট ব্যবহার করেন, যা প্রার্থীদের ভিটো দেওয়ার প্রতীক। গুটেরেসকে কোনো ভিটো দেওয়া হয়নি এবং তিনি সর্বনিম্ন 9 ভোটের চাইতেও বেশি ভোট পেয়েছেন। আজ নিরাপত্তা পরিষদ আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত করবে এবং তারপর তা জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদন পাবে। এ সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন শুনবেন বিশ্ব সংবাদের পর। বাংলাদেশের তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটি বলেছে, তারা রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে খোলা চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং জনমত উপেক্ষা করে সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাতিলের দাবিতে আন্দোলন আরো বিস্তার লাভ করবে বলে ঘোষণা দিয়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ এবং বন্দর রক্ষা জাতীয় কমিটি। কমিটি রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে খোলা চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওইদিন ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতের কাছে চিঠিটি হস্তান্তর করা হবে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কমিটির সদস্য সচিব প্রফেসর আনু মোহাম্মদ। তিনি এই চিঠি দেওয়ার কারণ সম্পর্কে বলেন,
এই প্রকল্পের প্রধান অংশীদার ভারত, সেই কারণে ভারতের সরকারকে লক্ষ্য করে কর্মসূচি নেওয়া আমরা জরুরি মনে করি। এই প্রকল্প বাতিল উদ্যোগ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দেব।
রাশিয়ার অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আনু মোহাম্মদ বলেন, এটি হতে যাচ্ছে সম্পূর্ণ অনভিজ্ঞ এবং জনবহুল একটি দেশে আরেকটি নতুন বিপদের বার্তা।
ঢাকা থেকে আমির খসরু আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের বক্তৃতায় ভারত ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দুদেশকেই সংযত এবং ধৈর্যশীল আচরণ করার তাগিদ দিয়েছেন।
ভারত ও পাকিস্তানের মধ্যেকার বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দুই দেশকেই সংযত এবং ধৈর্যশীল আচরণ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, দক্ষিণ এশিয়ায় যেন শান্তি বজায় থাকে এটাই সবাই প্রত্যাশা করেন। জাতীয় সংসদের বৃহস্পতিবার বিকেলে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন,
দুটি দেশকেই আমি আহ্বান করবো যে তারা যদি সংযত আচার আচরণ করেন, কোন রকম উত্তেজনা যেন সৃষ্টি না হয়, তাহলে দক্ষিণ এশিয়ার মানুষগুলি যেন কোন রকম কষ্টে না পড়ে।
প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে যদি সংঘাত এবং অধিকতর উত্তেজনার সৃষ্টি হয় তাহলে বাংলাদেশ সহ সমগ্র দক্ষিণ এশিয়ার এর বিরূপ প্রভাব পড়বে, এটা কেউই কামনা করেন না। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আজ বৃহস্পতিবার ভোরে ভারতের হান্দওয়ারার লাংড়াতে রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনিতে জঙ্গিরা হামলা চালায় এবং প্রবেশ করার চেষ্টা করে। এই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের জেরে বদলা নেওয়ার মরিয়া চেষ্টায় এবার জম্মু কাশ্মীরের হান্দওয়ারার রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনি টার্গেট করেছে পাক জঙ্গি। আজ বৃহস্পতিবার ভোরে হান্দওয়ারার লাংড়াতে এলাকায় 30 রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনিতে জঙ্গিরা ঢোকার চেষ্টা করে। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। এতে সর্বশেষ খবর অনুযায়ী এখনো পর্যন্ত খতম হয়েছেন 3 জঙ্গি। সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতীয় সেনা জানিয়েছে, আজ ভারতীয় সময় ভোর 5 নাগাদ কুপওয়ারার লাংড়াতে এলাকায় রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনির উদ্দেশ্যে জঙ্গিরা গুলি বৃষ্টি শুরু করে। জওয়ানরা সঙ্গে সঙ্গে মুখের উপর জবাব দেন। আপাতত গোটা এলাকায় এখনো তল্লাশি চালাচ্ছে সেনারা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মাইদুন বলছেন, শুধু ঢাকার কূটনৈতিক এলাকার মানুষকে নিরাপদ করলে চলবে না, বাংলাদেশের 16 মানুষকে নিরাপদ করতে হবে। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS আয়োজিত কান্ট্রি লেকচারে ইউ রাষ্ট্রদূত এমন মন্তব্য করে বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড এবং বাংলাদেশ ইউ সম্পর্কের বিস্তারিত তুলে ধরেন। ইউ জোটভুক্ত বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্য বিশেষ সুবিধা অর্থাৎ GSP পেয়ে থাকে বলে উল্লেখ করে ইউ দূত জানান, বাংলাদেশ নিম্ন আয়ের দেশ LDC থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। পিয়ারে মায়াদুনে বলেন, বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশে উন্নীত হবে তখন ইউতে GSP ক্লাস সুবিধা পাবে। তবে এ সুবিধা পেতে বাংলাদেশকে সুশাসন, মানবাধিকার, শ্রম পরিস্থিতি সহ 27 ডকুমেন্টের স্বাক্ষর এবং তা রেটিফাই করতে হবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সামুদ্রিক ঘূর্ণিঝড় ম্যাথিউস বাহামায় প্রচণ্ড আঘাত হানছে এবং ক্রমশই ফ্লোরিডার দিকে এগিয়ে আসছে। সেখানকার এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যের বাসিন্দারা এবং জরুরি কর্মীরা ঝড়টি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আছড়ে পড়ার আগেই জরুরি ব্যবস্থা নিচ্ছেন। ফ্লোরিডার গভর্নর রিক স্কট আজ সংবাদদাতাদের বলেন, ম্যাথিউ সম্ভবত ক্যাটেগরি 4 এবং ঝড় হিসেবেই থাকছে এবং আজ স্থানীয় সময়ে সন্ধ্যের দিকে ঘণ্টায় 205 মাইল বেগে ওই রাজ্যে আঘাত হানতে পারে। স্কট প্রায় 15 লক্ষ লোককে নিরাপদে স্থানে সরে যাবার নির্দেশ দিয়েছেন, বলেছেন কোনো অজুহাত চলবে না, নিরাপদে সরে যেতে হবে। এই জরুরি অবস্থার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, দুর্ভাগ্যবশত এই ঝড় মানুষকে মেরে ফেলতে পারে। জানা গেছে ক্যারিবিয়ান দ্বীপে এই ঝড়ে নিহত হয়েছে 26 জন। ম্যাথিউ হচ্ছে গত 52 হেইটিতে আঘাতকারী সবচাইতে শক্তিশালী ঝড়। স্কট সতর্ক করে দিয়েছেন যে ঝড় থেকে নিরাপদে সরে যেতে মানুষের প্রচেষ্টার সময় ফ্লোরিডার মহাসড়কগুলোতে যানজট লেগে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইস্তাম্বুলে আতাতুর্ক বিমানবন্দরের সন্নিকটে একটি থানায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ডোগান বার্তা সংস্থা বলছে যে একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 1 আহত হয়েছে। আহত লোকটিকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বছরেও তুরস্ক উপর্যুপুরি হামলার শিকার হয়েছে। এইসব হামলা চালিয়েছে একদিকে যেমন কথিত ইসলামিক স্টেট, অন্যদিকে তেমনি কুর্দিশ ওয়ার্কার্স পার্টি বা PKK। জাতিসংঘ বলছে যে তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে আটকে পড়া অসামরিক লোকজনের জন্য দ্রুত অবনতিশীল মানবিক পরিস্থিতির ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন। আফগানিস্তানের এই প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ গ্রহণের জন্য চতুর্থ দিনের মতো আজ বৃহস্পতিবারও রাস্তায় রাস্তায় লড়াই চলছিল। এই সপ্তাহের গোড়ার দিকে তালিবান বিদ্রোহীরা সেখানে সাঁড়াশি হামলা চালায়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচিত হতে যাচ্ছেন, যার নাম শোনা যাচ্ছে তিনি হচ্ছেন রাজনীতিক ও কূটনৈতিক অ্যান্টোনিও গুটেরেস। বিস্তারিত জানিয়েছেন ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা রিচার্ড গ্রিন এবং জাতিসংঘ থেকে মার্গারেট বশের। উপস্থাপন করছেন শেগুফতা নাসরিন খুইন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যাকে বেছে নিয়েছেন পরবর্তী মহাসচিব হিসেবে, তিনি হচ্ছেন রাজনীতিক ও কূটনীতিক অ্যান্টোনিও গুটেরেস। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চারকিন বুধবার বলেন,
After our sixth troopol, we have a clear favorite, and his name is Antonio Guterres. And we have decided to go for a formal vote tomorrow morning at 10 o'clock, and we hope it can be done by acclamation.
তিনি বলেন, ষষ্ঠ অনানুষ্ঠানিক বা স্ট্র পোলে আমরা দেখতে পাই সবচেয়ে যিনি জনপ্রিয় তিনি হচ্ছেন অ্যান্টোনিও গুটেরেস। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল 10টায় আমরা এ বিষয়ে আনুষ্ঠানিক ভোট গ্রহণ করব। আমরা আশা করছি কণ্ঠ ভোটে আমরা তা করতে পারব। আগামীকাল সকালে কণ্ঠ ভোট এবং আমরা মিস্টার গুটেরেসকে অভিনন্দন জানাবো যে তিনি যেন আগামী 5 বছর ভালোভাবে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করতে পারেন। 15 সদস্যের নিরাপত্তা পরিষদ বুধবার পর্তুগালের রাজনৈতিক ও কূটনীতিককে বেছে নেন। গত জুলাই মাস থেকে 10 জন প্রার্থীর মধ্যে একজনকে বেছে নেওয়ার জন্য 5 বার অনানুষ্ঠানিক ভোট গ্রহণ হয়। 5 বারই দেখা গেছে পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও গুটেরেসের নাম একেবারে শীর্ষে। 67 বছর বয়স্ক গুটেরেস 1992 সাল থেকে 2002 সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এরপর তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হন। 2005 সাল থেকে 2015 সাল পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন। তিনি ভয়েস অফ আমেরিকাকে এক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি জাতিসংঘের এই শীর্ষ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন কারণ জাতিসংঘের সামনে বৈশ্বিক যেসব চ্যালেঞ্জ আছে তার সমাধান খুঁজে বার করার পরিস্থিতি সৃষ্টি করতে চান তিনি। আজকের ভোটের পর নিরাপত্তা পরিষদ তাদের সুপারিশ পাঠাবেন জাতিসংঘের 193 সদস্যের সাধারণ পরিষদকে। অনুমান করা হচ্ছে তারা গুটেরেসের মনোনয়নের সুপারিশ গ্রহণ করবেন। অ্যান্টোনিও গুটেরেস 2017 সালের 1 জানুয়ারি জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি মুনের স্থলাভিষিক্ত হবেন।
মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্ট জলবায়ু সংক্রান্ত ঐতিহাসিক প্যারিস চুক্তি অনুমোদন করেছে। এর সমর্থনে ভোট পড়ে 610টি, বিপক্ষে 38টি এবং 31 জন অনুপস্থিত থাকেন। এ সম্পর্কে লন্ডন থেকে বিস্তারিত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
ইউরোপীয় পার্লামেন্ট জলবায়ু সংক্রান্ত ঐতিহাসিক প্যারিস চুক্তি অনুমোদন দেওয়ার পরে চুক্তি কার্যকরী বড় বাধা দূর হয়েছে বলে মনে করা হচ্ছে। গত মঙ্গলবার ইউ পার্লামেন্ট এই চুক্তিটি অনুমোদন দেয়। এর সমর্থনে ভোট পড়ে 610টি, বিপক্ষে 38টি, 31 জন অনুপস্থিত ছিলেন। আগামীকাল শুক্রবার ইউর অনুমোদন সংক্রান্ত দলিলপত্র জাতিসংঘ সদর দপ্তরে পেশ করার কথা রয়েছে। ব্রেক্সিট এবং অভিবাসী সংকটে ভুগতে থাকা ইউর 28টি দেশ যে চুক্তিতে উপনীত হয়েছে তাকে একটি মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে কারণ প্যারিস চুক্তি চূড়ান্তভাবে কার্যকর করতে অন্তত 50% বৈশ্বিক নিঃসরণের জন্য দায়ী দেশের অনুসমর্থন দরকার। বর্তমানে 47.8% গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রক নিঃসরণকারী 63টি দেশ অনুসমর্থন করেছে। বিশেষজ্ঞরা বলছেন 2015 সালে প্যারিস চুক্তি ফসিল ফুয়েল জ্বালানিকে দূরে সরিয়ে বিশ্ব অর্থনীতিকে একটি যুগান্তকারী পরিবর্তনের পথে নিয়ে একটি নিদর্শক হিসেবে কাজ করবে। বিশ্বের শীর্ষ গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত ইতিমধ্যেই অনুসমর্থন দিয়েছে। ইউরোপীয় জলবায়ু কমিশনার পার্লামেন্টের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছেন, জলবায়ু পরিবর্তনের নেতৃত্ব থেকে ইউ যে বেরিয়ে যায়নি এটাই তার প্রমাণ। তিনি বলেন, দুনিয়া এগোচ্ছে আর এর চালকের আসনে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
পাকিস্তান থেকে যে অভিনেতা অভিনেত্রী ভারতে আসেন কাজ করার জন্য, বলিউড তাদের ভারতীয় ছবি থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে অনেকে বলছেন শিল্পীদের নিষিদ্ধ করা ঠিক নয়। সে সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
ভারত আর পাকিস্তানের সঙ্গীত শিল্পী কিংবা অভিনেতা অভিনেত্রীরা পরস্পরের দেশে গিয়ে কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানি শিল্পীদের ভারতীয় সিনেমায় নিষিদ্ধ ঘোষণা করে দিল বলিউড কর্মকর্তারা। এরা কিন্তু ভারত সরকারের দেওয়া ভিসা এবং কাজ করবার অনুমতিপত্র নিয়েই ভারতে কাজ করতে এসেছেন। কিন্তু বলা হচ্ছে পাকিস্তান থেকে আসা জঙ্গিরা বারংবার ভারতীয় সেনার ওপর যে হামলা করছে সেসব কাজের নিন্দা করছেন না কেন পাকিস্তানি শিল্পীরা? অতএব ভারতে এদের কাজ করতে দেয়া যাবে না। আবার এই স্রোতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানি শিল্পীদের সমর্থন করছেন শাহরুখ খান, সেলিম খান, ওম পুরি ইত্যাদি বিভিন্ন সিনেমা ব্যক্তিত্বরা। তাদের দুটো যুক্তি, পাকিস্তানি জঙ্গিদের সমালোচনা এরা যদি করেন তাহলে এই পাকিস্তানি শিল্পীরা পাকিস্তানে ফিরতে পারবেন, আর এছাড়া যেসব ভারতীয় ছবিতে এরা কাজ করছেন সেগুলির এবার ভবিষ্যৎ কি? কলকাতার কালীগঞ্জের স্টুডিও পাড়া শিল্পীরা কিন্তু পূর্ণ সমর্থন করছেন পাকিস্তানি শিল্পীদের। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। দূষিত বায়ু স্বাভাবিকভাবেই ভালো নয়, এ থেকে নানা অসুখ হতে পারে। তবে নতুন এক গবেষণায় বলা হচ্ছে দূষিত বায়ু মস্তিষ্কের জন্য খারাপ, ধোঁয়া এবং বায়ু দূষণের কারণে স্মৃতিভ্রংস বা আলজাইমার রোগ আরও বাড়তে পারে। ভয়েস অফ আমেরিকার ডেবরা ব্লকের বিস্তারিত রিপোর্টটি শুনুন তাহিরা কিবরিয়ার কাছে।
বিজ্ঞানীরা এখনও পুরোপুরিভাবে জানেন না কী কারণে অলজহাইমার রোগ হয়ে থাকে। তবে বিশেষ করে মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বংশগত অথবা পরিবেশগত কারণে এই রোগ হতে পারে। গবেষকেরা 3 থেকে 92 বছর বয়সের মধ্যে মারা গেছেন এমন 37 জনের মস্তিষ্কের টিস্যু পরীক্ষা করেছেন। এরা সবাই মেক্সিকো সিটি অথবা ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে বাস করেন, যেখানে বায়ুর দূষণ অনেক বেশি। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদের টিস্যু বিশ্লেষণে গবেষকেরা দেখেছেন তাদের মস্তিষ্কে প্রচুর পরিমাণ অতি ক্ষুদ্র ম্যাগনেটাইট কণা, যা বিশেষ ধরনের খনিজ উপাদান এবং যা চুম্বকের মতো আটকে রাখে সেই ধরনের ধাতব পদার্থ পেয়েছেন। দূষিত বায়ু থেকে ওই খনিজ পদার্থ দেহে প্রবেশ করে। মস্তিষ্কের স্নায়ুবিক রোগের সঙ্গে ম্যাগনেটাইট বা চুম্বক সাদৃশ্য খনিজের একটা সংযোগ রয়েছে। বারবারা মাহের ইংল্যান্ডের ল্যানকাস্টার বিশ্ববিদ্যালয়ে বিষয়টি নিয়ে গবেষণা করছেন এবং প্রকাশিত এই রিপোর্টের সহকারী লেখক। তিনি বললেন,
We were able to examine those thin sections to identify if these particles were in the cells, what shape, what size distribution.
মস্তিষ্কের কোষের ঝিল্লি পরীক্ষা করে ধাতব কণার আকৃতি, তাদের আয়তন অথবা কী আকারে তা বিভাজিত হচ্ছে আমরা তা শনাক্ত করতে পেরেছি। ধাতব পদার্থগুলো ম্যাগনেটাইট কিনা সেটা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিশ্লেষণ করে শনাক্ত করা খুবই প্রয়োজন। নাক দিয়ে শ্বাস নেওয়ার সময় ওইসব ধাতব পদার্থ যা চুম্বকের মতো আকর্ষণ করে এমন কণা মাথার ভেতরে প্রবেশ করে। গবেষকেরা বলেন নানা পরিমাপের কণা একসঙ্গে প্রচণ্ড তাপ সৃষ্টি করতে পারে। গবেষক বারবারা বললেন,
When you actually see the extracted particles and you see, you know, there are hundreds and thousands of these particles visible in one microscope view.
অণুবীক্ষণ যন্ত্রে চোখ রাখলে হাজার হাজার চুম্বকের মতো টানে এমন কণা দেখতে পাওয়া যায়। স্বাভাবিক অবস্থায় মস্তিষ্কের ভেতরে ধাতব কণা থাকার কথা নয়। গবেষকেরা অলজহাইমার রোগ ও ধাতব কণার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে চেয়েছেন। গবেষক বারবারা বললেন,
Magnetite is such a dangerous mineral for the brain. Looking for and identifying magnetite in the human brain, that's why it's significant.
আমরা জানি বয়সের সঙ্গে সঙ্গে মস্তিষ্কে ক্ষুদ্র ধাতব কণা জমার কারণে অলজহাইমার বা স্মৃতিভ্রংশ হয়ে থাকে। কিছু ক্ষেত্রে আমাদের মস্তিষ্কে অন্যান্য ধাতব পদার্থের অস্তিত্ব মেলে। তবে ওইসব ধাতব কণা কিভাবে মাথায় প্রবেশ করেছে তা এখনও জানা সম্ভব হয়নি। তবে বায়ুমণ্ডলের ধাতব পদার্থের সঙ্গে এর প্রচুর সাদৃশ্য রয়েছে। যদিও বিজ্ঞানীরা ওইসব ক্ষুদ্র কণার সঙ্গে অ্যালজাইমার রোগের সরাসরি যোগসূত্রতা সম্পর্কে এখনও নিশ্চিত নন, তাদের বিশ্বাস এই বিষয়টি নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন। বর্তমানে অ্যালজাইমার রোগ নিরাময়ের কোনো চিকিৎসা এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি।
Welcome to English in a Minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার। আমাদের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান হ্যালো আমেরিকা প্রচারিত হয় বাংলাদেশ সময় প্রতি শনিবার এনটিভিতে রাত 11:20 এবং ওয়াশিংটন সময় বেলা 1:20। আমাদের টেলিভিশন অনুষ্ঠান শোনার এবং দেখার আমন্ত্রণ রইল। এবং আপনারা যদি আমাদের এই টেলিভিশন অনুষ্ঠানের প্রতিবেদনগুলো আরেকটু বিস্তারিত দেখতে চান, তাহলে আসতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। তাছাড়া আমাদের ওয়েবসাইট www.voabangla.com, আমাদের এই ওয়েবসাইটটিতে আমরা প্রতিনিয়ত এবং প্রতি সপ্তাহে আমরা আমাদের এই অনুষ্ঠানগুলো আপলোড করে থাকি। তো শ্রোতা বন্ধুরা, এখন আপনাদের জন্যই চিঠিপত্রের আসর নিয়ে আসছেন শিগুফতা নাসরিন খুইন।
ধন্যবাদ সাবরিনা, শ্রোতাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা মিতালি আসরে। প্রথমেই যে চিঠিটি বেছে নিয়েছি সেটি লিখেছেন শ্যামলী চক্রবর্তী। আপনি লিখেছেন পশ্চিমবঙ্গের নদিয়ার গায়েশপুর থেকে। অনেক ধন্যবাদ আমাদের কাছে চিঠি লেখার জন্য শ্যামলী। এবং আপনি লিখেছেন যে আপনার আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগে, বিশেষ করে যুব সংবাদ, বিজ্ঞানের খবর ও হ্যালো ওয়াশিংটন। আপনার এইসব অনুষ্ঠান ভালো লাগে জেনে আমাদেরও খুব ভালো লাগছে। আশা করছি যে আপনি আমাদের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে যখন যেটা প্রচারিত হয় প্রতি বুধবার, আশা করছি যে আপনি আমাদের ওই অনুষ্ঠানে নিয়মিত প্রশ্ন করবেন। আমাদের কাছে প্রশ্ন করাটা বেশ সহজ, আপনি ইমেলে গিয়েও আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন অথবা আমাদের কাছে সরাসরি ফোন করেও আপনি প্রশ্ন রাখতে পারেন যখন আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হয়। তো আশা করছি আপনি সেটা করবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি চিঠি লেখার জন্য। এরপরে চিঠিটি লিখেছেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মোহনপুর মনে হচ্ছে, সেখান থেকে তাপস কুমার মণ্ডল। অনেক ধন্যবাদ আমাদের কাছে চিঠি লেখার জন্য তাপস কুমার মণ্ডল। আপনি জানিয়েছেন যে আপনি আমাদের কাছে অনেকদিন ধরে চিঠি লিখছেন এবং দীর্ঘদিন ধরে আপনি আমাদের অনুষ্ঠান শুনে আসছেন। আপনি জানতে চেয়েছেন যে আমরা কোনো পত্রিকা বার করি কিনা, এবং আমরা যদি সে কোনো রকম পত্রিকা বার করি তাহলে যেন আমরা সেটা আপনাকে পাঠাই। না ভাই, আমাদের বাংলা বিভাগ থেকে সেরকম কোনো পত্রিকা বার করা হয় না, তাই আপনাকে সেই কোনো পত্রিকা পাঠাতে পারছি না, দুঃখিত। কিন্তু আমাদের অনুষ্ঠান শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন বাংলাদেশের দিনাজপুরের মুনিপাড়া থেকে মোহাম্মদ সোহেল। আপনি জানিয়েছেন যে আপনার আমাদের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানটি খুব ভালো লাগে এবং আপনি নিয়মিত তা শোনেন। সত্যি সেটা জেনে আমাদেরও ভালো লাগছে, অবশ্যই শুনবেন। আর এছাড়াও আর যদি আপনি যেহেতু আমাদের মিতালি অনুষ্ঠানে চিঠি লিখেছেন, আমি বলবো যে আপনি মিতালি অনুষ্ঠানেও প্রপার কিন্তু প্রশ্ন করতে পারেন, কারণ আমরা সেই আপনার প্রশ্নের জবাব দিতে পারবো এই অনুষ্ঠানে। তো ভালো থাকবেন, আবার চিঠি লিখবেন। এর পরের চিঠিটি লিখেছেন শহীদুজ্জামান। আপনি লিখেছেন পশ্চিমবঙ্গের বর্ধমানের খানজি থেকে। অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। আপনি লিখেছেন যে আমরা যেন আপনাকে নতুন বছরের আগামী বছরের একটা ক্যালেন্ডার পাঠাই। আমরা তো ভাই এখনও ক্যালেন্ডার পাইনি, কিন্তু যখন পাবো তখন অবশ্যই পাঠাবো। আবার চিঠি লিখবেন কেমন? আর অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
এইমাত্র পাওয়া খবরে জানা গেছে যে পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্টনিও গুটেরেসকে আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ আগে জাতিসংঘের আগামী মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। খুব ব্যতিক্রমীভাবেই জানা গেছে যে 15 সদস্য বিশিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল সদস্যই 67 বছর বয়স্ক এই সাবেক প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধানকে সমর্থন জানান। এই প্রবীণ রাজনীতিক ও কূটনীতিক গতকালই তার প্রার্থিতার সমর্থনে 13 ভোট পেয়েছিলেন। নিরাপত্তা পরিষদের বর্তমান চেয়ারম্যান হিসেবে জাতিসংঘের রাশিয়ার দূত ভিটালি চুরকিন ঘোষণা করেন যে তিনি অত্যন্ত উঁচু মানের রাজনীতিক। তিনি তাঁর দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এমন একটি ব্যক্তি যিনি সকলের সঙ্গে কথা বলেন এবং সকলের কথাই শোনেন। সিরিয়া সম্পর্কিত জাতিসংঘের বিশেষ দূত বলছেন প্রায় 3.25 লক্ষ মানুষ অধ্যুষিত পূর্ব আলেপ্পো শহরের নৃশংস এবং অবিরত সামরিক কর্মকাণ্ডের কারণে এবছরের শেষ নাগাদ শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের দূত স্টেফেন ডি মিস্টুরা এবং তার বিশেষ উপদেষ্টা ইয়ান ইগল্যান্ড বিদ্রোহী গোষ্ঠী নুসরার প্রতি আহ্বান জানান যেন তারা নিজেরাই দেখে যাক তাদের কার্যকলাপ সে দেশের অসামরিক লোকজনের ওপর কী ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। সামুদ্রিক ঘূর্ণিঝড় ম্যাথিউস বাহামায় প্রচণ্ড আঘাত আনছে এবং ক্রমশই ফ্লোরিডার দিকে এগিয়ে আসছে। সেখানকার এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যের বাসিন্দারা এবং জরুরি কর্মীরা ঝড়টি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আছড়ে পড়ার আগেই জরুরি ব্যবস্থা নিচ্ছেন। ফ্লোরিডার গভর্নর রিক স্কট আজ সংবাদদাতাদের বলেন ম্যাথিউ সম্ভবত ক্যাটাগরি 4-এর ঝড় হিসেবেই থাকছে এবং আজ স্থানীয় সময় সন্ধ্যের দিকে ঘণ্টায় 205 মাইল বেগে ওই রাজ্যে আঘাত হানতে পারে। স্কট প্রায় 15 লক্ষ লোককে নিরাপদ স্থানে সরে যাবার নির্দেশ দিয়েছেন। জাতিসংঘ বলছে যে তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে আটকে পড়া অসামরিক লোকজনের জন্য দ্রুত অবনতিশীল মানবিক পরিস্থিতির ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন। আফগানিস্তানের এই প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ গ্রহণের জন্য চতুর্থ দিনের মতো আজ বৃহস্পতিবার ও রাস্তায় রাস্তায় লড়াই চলছিল। এ সপ্তাহের গোড়ার দিকে তালিবান বিদ্রোহীরা সেখানে সাঁড়াশি হামলা চালায়। যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণের সহায়তায় আফগান বাহিনী বিদ্রোহীদের উৎখাত করতে তাদের অবস্থানের উপর আক্রমণ চালাচ্ছে, কিন্তু কর্মকর্তারা বলছেন আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য এইসব তৎপরতা খুব সাবধানতার সঙ্গেই চালানো হচ্ছে। তারা অভিযোগ করছে যে তালিবান অসামরিক লোকজনের ঘরবাড়িকে বর্ম হিসেবে ব্যবহার করছে। কুন্দুজের মধ্যস্থল থেকেও সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। ওদিকে ইস্তাম্বুলে আতাতুর্ক বিমানবন্দরের সন্নিকটে একটি থানায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ডোগান বার্তা সংস্থা বলছে যে একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত একজন আহত হয়েছে। আহত লোকটিকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বছরেও তুরস্ক উপর্যুপুরি হামলার শিকার হয়েছে। এই সব হামলা চালিয়েছে একদিকে যেমন কথিত ইসলামিক স্টেট, অন্যদিকে তেমনি কুর্দিশ ওয়ার্কার্স পার্টি বা PKK।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.